শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে বৃহস্পতিবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
যেখানে বসতি ছেড়ে গোডাউন রাখতে পারবে না, এখানে যে যত বাধা দিতে, কোনো বাধা কিন্তু আমরা মানব না।
রয়েছে অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
দলীয় সিদ্ধান্ত না মানায় সুলতান মনসুরের বিরুদ্ধে 70 অনুচ্ছেদ কার্যকর হবে কিনা এ নিয়ে বিতর্ক চলছে।
আরও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
দেশে আসন্ন সাধারণ নির্বাচনের আগে প্রতিটি বিষয়ে বিজেপি আর তৃণমূলের দ্বন্দ্ব চরমে উঠেছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। শনাক্ত করা সম্ভব হয়নি এমন একদল হামলাকারী আফগান রাজধানী কাবুলে একটি সমাবেশে মর্টার দিয়ে আক্রমণ করেছে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, তাছাড়া আরও ছিলেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। আজ এই আক্রমণ শুরু হবার সময়ে আবদুল্লাহ ওই জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় হিজবে ওয়াহাদাত দলের শত শত সদস্য তাঁদের নেতা আব্দুল আলী মাজারির 24তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের মতে ওই ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও 16 জন আহত হয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী হানিফ আতমার তাঁর ফেসবুক পাতায় বলেন যে তাঁর 8 প্রহরী আহত হয়। স্থানীয় একটি আফগান চ্যানেলের খবর অনুযায়ী আরও একজন প্রার্থী আব্দুল বাতিফ পোদ্রাম আহত হয়েছেন। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র নাসরাত রহিমি জানান, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে যে কিনা মর্টার নিক্ষেপকারীদের ওই স্থানের নির্দেশনা দিচ্ছিল। আয়োজকরা প্রথমে লোকজনকে শান্ত থাকতে বলেন, কিন্তু পরে তাদের সেই স্থান ত্যাগ করতে বলেন। আজকের এই হামলার ঠিক আগের দিন গতকাল জালালাবাদে একটি নির্মাণ কোম্পানিতে আক্রমণে 16 জন নিহত হয়। পাকিস্তানের কর্তৃপক্ষ আজ বলছে যে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার কারণে 2016টি মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এই সব প্রতিষ্ঠান পরিচালনা করত বেআইনি ঘোষিত ইসলামী গোষ্ঠীগুলো। সেখানকার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে প্রাদেশিক সরকারগুলো 176টি প্রধানত স্বাস্থ্য সম্পর্কিত স্থাপনা এবং বহু অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এসব স্থাপনা ও পরিচালনা করত নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো। এতে বলা হয়েছে যে ধর্মীয় উগ্রবাদ নির্মূল করার জন্য এই অভিযান একটি চলমান প্রক্রিয়া এবং এ পর্যন্ত পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী 121 জনকে আটক করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢাকার কোনো আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম থাকতে পারবে না। এদিকে বৃহস্পতিবার পুরনো ঢাকায় একটি টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
চকবাজারের ভয়াবহ আগুনের দুঃসহ স্মৃতি ভুলতে না ভুলতেই ওই ঘটনার 15 পরেই পুরনো ঢাকার নবাবপুরেরই একটি টায়ারের গুদামে আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। দমকল কর্মীরা 1.5 ঘন্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী নবপুরের আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরনো ঢাকা সহ ঢাকার কোনো আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকায় এক অনুষ্ঠানে। চকবাজার অগ্নিকাণ্ডে নিহত যে 18 শনাক্ত করা যাচ্ছিল না, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির DNA পরীক্ষায় তাদের 11 পরিচয় শনাক্ত করা গেছে। ওই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে একটা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। আসন্ন সাধারণ নির্বাচনের আগে প্রতিটি বিষয়ে বিজেপি ও তৃণমূল দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে আজ দক্ষিণ চব্বিশ পরগনার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন পূর্তমন্ত্রী অরিপ বিশ্বাস। যদিও আগামীকাল শুক্রবার দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে এই সেতুটির উদ্বোধন করার কথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির, তার আগেই আজ তড়িঘড়ি নামখানা পৌঁছে সেতুর উদ্বোধন করে দেন অরূপবাবু। এই সেতু তৈরির ফলে এবার কলকাতা থেকে হেনরি আইল্যান্ড, বকখালি ও ফ্রেজারগঞ্জে পৌঁছে যাওয়া যাবে খুব সহজেই। এতদিন কলকাতা থেকে বকখালি যেতে হাতানিয়া দোয়ানিয়া নদীতে ফেরি পার হতে হতো, তাই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে পর্যটকদের পক্ষ থেকেও এই সেতুর দাবি দীর্ঘদিনের। কলকাতার বিদ্যাসাগর সেতুর আদলে এই সেতু তৈরি করতে মোট খরচ হয়েছে ২২৮ কোটি টাকা, কেন্দ্রের ব্যয় বরাদ্দেই তৈরি হয়েছে সেতুটি। যাই হোক, যে দলই কৃতিত্বের দাবি করুক, সেতুর উদ্বোধন হয়ে যাওয়ায় এলাকার মানুষ খুশি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিশ্ব নারী দিবসের প্রাক্কালে আজ 7ই মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 10 জন নারীকে সম্মান জানানো হচ্ছে। বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নারী সাহসিকতার এ পুরস্কারের নাম উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড। অসীম সাহস ও নেতৃত্বের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করা নারীদেরকে স্বীকৃতি ও সম্মান জানাতে 2007 সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে এবার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নারী অ্যাডভোকেট রাজিয়া সুলতানাও রয়েছেন। এবার পুরস্কার প্রাপ্ত অন্য নারীরা হচ্ছেন বার্মার নাও কেনিয়া ও পাও, জিবুতির মমিনা হোসেন দারার, মিশরের মামা ম্যাগি, জর্ডানের কর্নেল খালিদা খালাফ, হান্না আল তাওয়াল, আয়ারল্যান্ডের সিস্টার ওরলা ট্রেসি, মন্টিনিগ্রোর অলিভেরা লেকিস, পেরুর ফ্লোর ডে মারিয়া ভেগা, জাপাতা এবং শ্রীলঙ্কার মারিনি ডেল ভেরা এবং তানজেমিয়ার আন্না আলোয়া সেঙ্গা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত সারা বিশ্বের ৬৫ দেশের ১২০ জন নারীকে এ সম্মানে ভূষিত করেছে। এই পুরস্কার বিতরণ করছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি রেস্টুরেন্টের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এবং ওই রেস্টুরেন্টের মালিক এই সংখ্যা জানিয়েছেন। রেস্টুরেন্টের মালিক ভয়েস অফ আমেরিকাকে আমেরিকার সোমালি বিভাগকে জানিয়েছেন যে রাস্তায় দাঁড়ানো বিস্ফোরক ভর্তি একটি গাড়ি থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়। এই রেস্টুরেন্টে প্রায়ই সরকারি সৈন্যরা যায়, যারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অন্যতম একটি তল্লাশি চৌকির নিয়ন্ত্রণ রক্ষা করে। তল্লাশি চৌকিটি বিস্ফোরণের জায়গা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। ওই শহরের একমাত্র জরুরি অবস্থার সাড়া দানকারী সংস্থা আমিন অ্যাম্বুলেন্স ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে, আমরা 9 জন আহত লোককে হাসপাতালে নিয়েছি, তাদের কারো কারো অবস্থা সংকটজনক। আল শাবাব জঙ্গিরা এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে এবং দাবি করছে যে তারা অন্তত 6 জন সরকারি সৈন্যকে হত্যা করেছে। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ আগেই ওই শহরে 2টি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়, যাতে কমপক্ষে 30 জন নিহত এবং আরও 140 জন আহত হন। 2016 সালের মাঝামাঝি দিকে কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের যিনি ম্যানেজার ছিলেন, সেই পল ম্যানফেটকে আজ একটি ফেডারেল আদালত কর এবং ব্যাংকের ব্যাপারে জালিয়াতি করার জন্য শাস্তি দিতে চলেছে। এ শাস্তির নির্দেশনায় বলা হয়েছে যে ম্যানফেটের 19 থেকে ২৪ বছরের কারাদণ্ড হতে পারে। 1 এপ্রিল এই লোকটির বয়স হবে 70 বছর এবং তার জন্য এই দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মানে হতে পারে তিনি তার বাদবাকি জীবন হয়তো জেলেই কাটাবেন। ম্যানফোর্টের আইনজীবীরা তাকে হালকা শাস্তি দেবার পক্ষে যুক্তি প্রদর্শনকালে বলেছেন যে তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে এবং এই বড় রকমের শাস্তির কারণে তার সুনাম এবং অর্থনীতির ক্ষতি হবে। তবে বাদীপক্ষ বলছে যে কারাগারের সময়সীমা যথার্থ এবং ম্যানফোর্টকে ৫০,০০০ ডলার থেকে ২,৪০,০০০ ডলার পর্যন্ত জরিমানাও দিতে হবে। গত বছর 8ই ডিসেম্বর একটি জুরি ম্যানফোর্টকে মিথ্যাচারের জন্য দোষী সাব্যস্ত করেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইউক্রেনে তদবিরকারী হিসেবে কাজ করার সময় যুক্তরাষ্ট্রের কর ফাঁকি দেওয়ার জন্য তিনি তার আয়ের কথা গোপন করেছেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে, আর অনুষ্ঠানটি আপনারা ফেসবুকেও দেখতে পাবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক দল গণফোরাম দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে সুলতান মনসুরের বিরুদ্ধে সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর হবে কিনা এ নিয়ে বিতর্ক চলছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে একাদশ সংসদের সদস্য হিসাবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। দলটির সিনিয়র নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। 2018 সালের 30 ডিসেম্বরের সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসন থেকে গণফোরাম মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে দানের শেষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এমপি নির্বাচিত হন। গণফোরাম থেকে নির্বাচিত হন 2 এমপি। ভোট ডাকাতির অভিযোগ এনে এমপি হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। দলটির সিদ্ধান্ত মেনে মোকাব্বির খান শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন। বৃহস্পতিবার সকালে সুলতান মনসুর শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এক সংবাদ সম্মেলনে জানান, সুলতান মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকারকে পত্রের মাধ্যমে অবহিত করা হবে। দলীয় সিদ্ধান্ত না মানায় সুলতান মনসুরের বিরুদ্ধে 70 অনুচ্ছেদ কার্যকর হবে কিনা এ নিয়ে বিতর্ক চলছে। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এই প্রতিনিধিকে বলেন, সুলতান মনসুরের বিষয়টি খুবই জটিল, তারপরেও সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা পেতে হাইকোর্ট পর্যন্ত গড়াতে পারে এই বিষয়টি।
দল কোন সংসদের সদস্যকে বহিষ্কার করলে কি হবে, এটার উত্তর সরাসরি আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদে নাই। 70 অনুচ্ছেদে দল থেকে পদত্যাগ অথবা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলা আছে। বহিষ্কার করলে কি হবে এটা মানে এটা নিয়ে মামলা হবে, উনি 70 অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন কিনা মামলা হবে এবং হাইকোর্টের সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। পদত্যাগ আর বহিষ্কার এটা সমর্থক কিনা, হাইকোর্ট হয়তো এইটাই বলবেন যে দল থেকে পদত্যাগ করা আর দল যদি তাকে বহিষ্কার করে এটা সমর্থক।
শপথ নেওয়ার পর সুলতান মনসুর বলেছেন, 70 অনুচ্ছেদ জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের জম্মুতে বোমা হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়েই কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। ভারতের পুলওয়ামা হামলার পর এখনও এক মাস অতিক্রান্ত হয়নি, এর মধ্যে আবার বিস্ফোরণ, এবং এবারের বিস্ফোরণটি ঘটেছে জম্মুর একটি বাস স্ট্যান্ডে। ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হবার খবর পাওয়া গেছে, 25 জন গুরুতর আহত এবং চিকিৎসাধীন বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তদন্ত এবং নিরাপত্তার খাতিরে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। কলকাতায় এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আজকে যে ঘটনা ঘটেছে পুলওয়ামার হামলার ঘটনার পর, 3 সপ্তাহ মাত্র পার হয়েছে, এর মধ্যে আবার এরকম একটি ঘটনা, গ্রেনেড বিস্ফোরণ, এটা সম্পর্কে বিস্তারিত কি জানা গেছে?
বিস্তারিত জানা গেছে মানে বিষয়টা এইভাবেই যে আজকের ঘটনাটা ঘটেছে ভারতের উত্তর পূর্ব উত্তর প্রদেশে মানে উত্তরাঞ্চলের একেবারে জম্মু কাশ্মীরের জম্মু সরকারি বাস স্ট্যান্ডে একেবারে ভর দুপুরে লোকে লোকারণ্য এরকম একটা পরিস্থিতি। বেলা 12 নাগাদ একটি সরকারি বাস স্ট্যান্ডে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের সর্বশেষ প্রথম দিকে বলা হয়েছিল 18, পরবর্তী সময়ে 25, তারপরে 27। সর্বশেষ খবর অনুযায়ী ভারতীয় সময় রাত 9:10 পর আমরা জানতে পারি সর্বশেষ পরিস্থিতি, 32 জন আহত হয়েছে, একজন মারা গেছে। উত্তরাখণ্ডে 17 একটি বালক মানে একটি যুবক মোহাম্মদ শরীফ তিনি মারা গেছেন। যদিও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মনীষ কে সিনহা ইতিমধ্যেই জানিয়েছেন ওইখানকার স্থানীয় পরিস্থিতির যে ছবি সিসি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ প্রশাসন, সেই ছবি দেখে তদন্ত করে ইয়াসির ভাট বলে একজনকে ইতিমধ্যেই এই বিষয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি নাকি এই ঘটনাটা ঘটিয়েছে যেটা মনীষকে সিনহা জানিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে কাশ্মীর কিংবা জম্মুতে এই মুহূর্তে শান্তির বাতাস বইছে না, এটা কাশ্মীরের মানুষরাই বলছেন, জম্মু এবং কাশ্মীরের মানুষরা। সন্ত্রাসবাদী হামলা নাকি পাকিস্তান ভারতকে অ্যাটাক করছে, ভারত পাকিস্তানকে অ্যাটাক করছে, এটা কিন্তু জম্মু কাশ্মীরের মানুষ আর বুঝতে চাইছেন না। জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা যারা, যারা নিরীহ সাধারণ মানুষ, সেখানকার যারা নাগরিক ভারতবর্ষের তারা নিজেদের বাসিন্দা বলে মনে করে, তারা কিন্তু দেখছেন, তারা বলছেন আমরা স্বস্তির নিঃশ্বাস কিন্তু বাতাসে থেকে নিতে পারছি না, আমরা আতঙ্কের নিঃশ্বাস, আতঙ্কের বাতাস কিন্তু আমরা নিচ্ছি, সবসময় আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি, এর একটা পরিসর হওয়া উচিত বলে তাদের কিন্তু বক্তব্য।
আপনি নিজেও কাশ্মীরে গিয়েছিলেন বছরখানেক আগে এবং আপনি সেখানে লোকজনের সাথে কথা বলেছেন, আপনি যে কথাটি এইমাত্র বললেন যে সেখানে একটা ত্রাস, একটা ভয় বিরাজ করছে, সেটির সাথে এই একের পর এক বোমা হামলার সম্পর্কটা কি?
আমার মনে হয় আমি গত বছর এই সময় আমি কাশ্মীরে ছিলাম, কাশ্মীরের মানুষের, আমরা পর্যটক হিসেবে আমি বেড়াতে গেছিলাম, সেখানকার সাধারণ মানুষ, সেখানকার হোটেলের লোকজন, সেখানকার বয়, হোটেলে যারা দেখভাল করে তাদের যা বক্তব্য আমি শুনেছিলাম, তারা কিন্তু গোটা ভারতবর্ষের যে প্রান্ত থেকে পর্যটকরা যান, তারা কিন্তু পর্যটকদেরকে মেহমান বলেন, তাদের একটা কিন্তু স্থানীয় ক্ষোভ, ভারত সরকার কাশ্মীরের ভূখণ্ড পাকিস্তানের হাতে চলে যাক, সেই জায়গা থেকে যে নিরবিচ্ছিন্ন প্রহরা দিয়ে রেখেছে, সেই প্রহরার ভঙ্গিটা কিন্তু সাধারণ মানুষের জীবন কিন্তু খানিকটা শান্তি বিঘ্নিত করছে, সেই জায়গা থেকে কিন্তু তারা একটু আতঙ্কিত। তাদের বক্তব্য হচ্ছে, আমি যা কথা বলে বুঝেছিলাম, যে পর্যটকদের যদি কাশ্মীরে ঠিক মতন পৌঁছে দেওয়া যায়, পর্যটকদের যদি ভারত সরকার, পর্যটকদের কাশ্মীরের যে সৌন্দর্য সেটা উপলব্ধির জায়গা যদি ভারত সরকার ঠিক করে দেয়, কাশ্মীরের মানুষই কিন্তু এই সন্ত্রাস রুখতে পারে। কাশ্মীরের সাধারণ নাগরিকদের মধ্যে একটা জঙ্গি হয়তো লুকিয়ে আছে, সেটাকে চুলচেরা বিশ্লেষণ, সেটাকে চিরুনি তল্লাশি করতে গিয়ে সাধারণ মানুষের জীবন কিন্তু আতঙ্কিত হচ্ছে, শান্তি বিঘ্নিত হচ্ছে, তারা কিন্তু কষ্ট পাচ্ছে। এটা সরকারের বিরুদ্ধে বলা রাখে, যদি জিনিসটা একটু ভালো করে খতিয়ে দেখা হয় তাহলে কিন্তু এর একটা শান্তিপূর্ণ পরিবেশ আগামী দিন ফিরে আসতে পারে। জম্মু বা কাশ্মীরের মানুষ কিন্তু এই মুহূর্তে শান্তিতে, এটাই আমার বলার বিষয়।
পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে আজকের এই বোমা হামলা সম্পর্কে?
পুলিশ তো একেবারে চিরুনি তল্লাশি করছে, পুলিশ এই জাতীয় পরিস্থিতি ঘটে গেছে, তার মোকাবিলায়, যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত, কিন্তু বিষয়টা কিন্তু বারবারই দেশের বিশেষজ্ঞ মহল এবং কূটনৈতিক মহল, রাজনৈতিক মহল, বিরোধীরা তো বলবেই যে সবকিছু যখন বলছে চিরুনি তল্লাশি হচ্ছে, আমরা সদা সতর্ক, তারপরেও এই ঘটনা ঘটছে কি করে, এটা নিয়ে কিন্তু সমালোচনা বিশ্লেষণ থেকেই যাচ্ছে এবং থাকবেও। আমরা আশা করছি আগামী দিন কিন্তু কাগজে এই নিয়ে আবার একটা বড় জলঘোলা হবে।
কারা এই হামলার জন্য দায়ী, কেউ স্বীকার করেছে এটার দায়িত্ব?
সেটা এখনো কেউ স্বীকার করেন,
কিন্তু কিন্তু প্রচার মাধ্যমে তো বলা হচ্ছে যে যাকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সন্দেহভাজন হিসেবে, তার সাথে যোগাযোগ রয়েছে একটি বিশেষ জঙ্গি গোষ্ঠীর,
সেটা এখনো স্বীকার পায়নি, কিন্তু তার নাম হচ্ছে ইয়াসির ভাট।
এবং এবং লক্ষ্যবস্তু কি ছিল, মানে আজকে তো নিহত যিনি হলেন,
অতর্কিতে আতঙ্কবাদী হামলা, সাধারণ মানুষকে মেরে ফেলা, একটা থ্রেটিং আর কিছুই না।
যেমন
যেটা পুলিশ প্রশাসন যেটা জানিয়েছে,
যেমন পুলওয়ামার হামলাতে 40 জন জওয়ান নিহত হয়েছিলেন,
জওয়ান মেরেছে, কিন্তু এখানে একটা একটা সরকারি বাস স্ট্যান্ডে লোকে লোকারণ্য দুপুর 12টার সময়, স্বাভাবিক ভাবে জম্মু একটা জনবহুল এলাকা, সেখানে একটা বিস্ফোরণ মানে সাধারণ মানুষ বুঝে নিতে পারে, সাধারণ মানুষকেই কিন্তু মানে তারা টার্গেট করেছিল। অবশ্যই এটা সন্ত্রাসবাদী হামলা, এটা বলার অপেক্ষা রাখে না, এখনো হয়তো কেউ স্বীকার করেনি দায়, এটা সন্ত্রাসবাদী কোনো গোষ্ঠী এটা করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু আজকে বেসামরিক সাধারণ মানুষের ওপর হামলাটি হলো, আজকে কোনো নিরাপত্তা রক্ষীদের ওপর কোনো হামলা লক্ষ্যবস্তু ছিল না?
না, এটা একটু একটু টার্গেট চেঞ্জ করেছে আমার মনে হয়।
আচ্ছা, বিশেষজ্ঞরা কি বলছেন?
বিশেষজ্ঞদের মত হচ্ছে যে একটা কূটনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যদি এটা বোঝাপড়া হওয়ার দরকার, কেন সাধারণ মানুষ কিন্তু প্রাণ হারাতে পারে না। কেননা আমরা গত এক মাসের যদি কথা বলি, লাস্ট 14 ফেব্রুয়ারির পর 12 দিনের মাথায় গিয়ে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, পাকিস্তান টার্গেট করেছে, আমাদের ভারতীয় বায়ুসেনার একজন সেনাবাহিনী ওদের F-16 কে টার্গেট করেছিল, MiG-21 দিয়ে তাকে আটক করেছিল। তারপর গোটা ভারতবর্ষের, গোটা পৃথিবীর 10টি দেশের কূটনৈতিক চাপে তারা তাকে ছেড়ে দিয়েছে। এগুলো ভারত সরকারের বক্তব্য, মিডিয়ার বক্তব্য। সেই জায়গা থেকে কূটনৈতিক বিশ্লেষক বা বিশেষজ্ঞরা যারা বলেছেন, যারা আন্তর্জাতিক রিলেশন নিয়ে পড়াশোনা করেছেন, মিস্টার পল্লব মুখোপাধ্যায়, তিনি জানিয়েছেন যে এর একটা কিন্তু পরিসর, এর একটা শান্তিপূর্ণ পরিবেশ হওয়া উচিত। পাকিস্তান এরকম করে যাচ্ছে, হয়তো পাকিস্তান ভারতের এগেনস্টেও বলছে, কিন্তু এখন তো একটা দেশ ও একটা দেশ, এটা তো বিষয় না, রাষ্ট্রসংঘের দ্বারা নিয়ন্ত্রিত গোটা পৃথিবী দেখছে, বিভিন্ন দেশ তার সমালোচনা আলোচনা করছে, সবাই সবার আন্ডারে আমরা রয়েছি, শান্তিপূর্ণ সহবস্থান দরকার, উনি এটাই কথাই বলেছেন।
আচ্ছা, ধন্যবাদ পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এক রিপোর্টে জানিয়েছে, কর্মক্ষেত্রে নারী পুরুষের কাজ ও পারিশ্রমিকের মধ্যে এখনও বিরাট পার্থক্য রয়ে গেছে। ILO বলছে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কঠোর নীতিমালা ও আইনবিধি কার্যকর করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ তাহেরা। হ্যাঁ, আন্তর্জাতিক নারী দিবস তো আগামীকাল এবং ILO থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, জেনিভায় প্রকাশ করা হয়েছে রিপোর্টটি। এবং যেটা উল্লেখ করল এক্ষুনি যে ILO-তে কিন্তু বলা হচ্ছে যে এই যে নারী পুরুষের পারিশ্রমিকের যে ব্যবধান, যে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু সব দেশেই দেখা যায়। এবং এটা এবছরের রিপোর্ট বলে উল্লেখ করছি আমরা, কিন্তু প্রতি বছরই এরকম নজরে,
বিশেষ করে যুক্তরাষ্ট্রেও কিন্তু এই অবস্থাটা দেখা যাচ্ছে
সব দেশে,
সব দেশে।
তো ILO-এর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ডাইভার্সিটি এই যে একটি বিভাগ রয়েছে, তার প্রধান হচ্ছেন শনা ওলনি। এবং শনা ওলনি নিজে তিনি এটা নিয়ে গবেষণা করেছেন এবং এ বিষয়ে সাংবাদিকদের কাছে এই রিপোর্টটি তুলে ধরার সময় শনা ওলনি বলেছেন,
The motherhood employment penalty has increased over the past 10 years by 38%. So again, something is not going right. This is going in the wrong direction. There's also a motherhood leadership penalty.
সোনা ওলনি যেমন বলছিলেন যে গত 10 বছরে আমরা যে দেখেছি যে মা যারা কর্মী, যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারা যখন কাজ করছেন সেখানে কিন্তু কর্মীকে যেন সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের শিশুদের পরিচর্যার ক্ষেত্রে তাদের চলে যাওয়ার হঠাৎ করে ছোট ছেলে মেয়েদের অসুখ বিসুখ হতে পারে এবং মায়ের দায়িত্ব বেড়ে যায়, তখন কর্মক্ষেত্রে এবং সংসারে মায়ের দায়িত্বটা যে ভাগাভাগি করার একটা প্রশ্ন আসে, সেই সমান দায়িত্বে তাদেরকে সুযোগ সুবিধা দেয়া হয় না, যেটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু তেমনটি নয় এবং সেটা মোটেও ঠিক নয় তিনি বলছেন। এবং সেটা আমরা সবাই হয়তো মনে করি যে অবশ্যই ঠিক নয়, আজকে যদি আমার সন্তান অসুস্থ হয় তাহলে তো আমাকে তার দিকে নজর দিতেই হবে, এটা তো একটা মানে মায়ের দায়িত্ব। আবার কর্মক্ষেত্রেও যে অবহেলা করাটা ঠিক নয়, এবং আমি মনে করি যে মা তার দুটি দায়িত্ব নিয়ে কর্মক্ষেত্র বা সংসার কোনোটাই অবহেলা করবেন না, সেটাই আমরা বেশিরভাগ সময় দেখছি। শনা ওলনি যেমন বলছিলেন যে আমাদের পুরো আইনবিধিগুলোকে কঠোর করতে হবে, কিন্তু বর্তমান আইন নীতি যাই আছে সেটা ভুল লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এবং দেখা যায় কোনো কাজে 25% মহিলা, যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা কাজ করার সুযোগ পান কিন্তু তেমন বড় দায়িত্বে নয়, ম্যানেজারের দায়িত্ব তাদেরকে দেয়া হয় না। আবার দেখা যাচ্ছে যেসব মায়েরা কাজ করছেন যাদের ছেলে মেয়ে নেই, অর্থাৎ সংসারের সেই সন্তানের দায়িত্ব পালন করা তারা করছেন না, সেক্ষেত্রে 31% মহিলা যাদের ছেলে মেয়ে নেই তারা ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। শনা ওলনি বলছিলেন,
I think the fact that we call them soft shows they're undervalued. They're not the hard skills. They're not the serious stuff. They're soft. So why should we pay for them? Why should we give them any value? So I think there's a lot of biases, and the evidence is very clear there in terms of how we evaluate.
তিনি বলছিলেন যে যেমন তথ্য প্রমাণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই মহিলাদের যারা এইভাবে দায়িত্ব পালন করছেন, সন্তান শিশু সব নিয়ে কর্মক্ষেত্র দায়িত্ব পালন করছেন, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য তাদের যে দক্ষতা নেই তা নয়, কিন্তু কঠোর আইন প্রয়োগ করতে হবে, তা কার্যকর করতে হবে এবং সমান সুযোগ তারা পাচ্ছেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এটা তো গেল আইএলএর রিপোর্ট। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতেও কিন্তু এই বৈষম্য প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। ঢাকা থেকে এই মুহূর্তে টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন সৈয়দ সাইফুল হক। তিনি ওয়ারবি অর্থাৎ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশ ইমিগ্রেন্টস, এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান। সৈয়দ সাইফুল হক, আপনি লাইনে আছেন? হ্যালো, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আপনি সময় করে যোগ দিচ্ছেন এই মুহূর্তে। এই যে আমরা আইএলও, ধন্যবাদ, আইএলও রিপোর্টটি যেরকম নারী পুরুষের কাজের ক্ষেত্রে বৈষম্যের কথা তুলে ধরেছে, বাংলাদেশে বিশেষ করে যে শ্রমিক সংগঠন আছে যারা বিশেষ করে গার্মেন্টসে কাজ করছেন, তাদের তো বিরাট একটা দায়িত্ব বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, সেক্ষেত্রে বৈষম্য আপনি কেমন দেখেন?
জি ধন্যবাদ। এটা একটা সত্যি আগামীকালকে আন্তর্জাতিক নারী দিবস, সে উপলক্ষে অনেক কিছু আলোচনা হচ্ছে, আলোচনা হবে, এবং এ বিষয়ে যারা আমরা শ্রমিকদের নিয়ে কাজ করি, নারী পুরুষ সবাইকে নিয়ে, সেখানে এই বছরের যে প্রতিবাদ বিষয় ছিল সেটা হচ্ছে যে থিঙ্ক ওয়েল, বিল্ড স্মার্ট এন্ড ইনোভেটিভ ফর চেঞ্জ। এখন এই প্রতিবাদটি নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনি যেভাবে সরাসরি প্রস্তুতি করলেন আমাদের গার্মেন্টস শ্রমিকদের নিয়ে, বিশেষ করে গার্মেন্টস নারী শ্রমিকদের বিষয়ে, আমি প্রথমেই পজিটিভ ভাবেই বলবো যে আসলে অনেক পরিবর্তনিত হয়েছে আমাদের নারীদের সমতার কথা বলি বা তাদের যে এখন এম্পাওয়ারমেন্টের জায়গাটা অনেকটা এসছে। তারপরও বাংলাদেশে যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় যে আইন কাঠামো এবং সর্বোপরি যে সুযোগ সুবিধার জায়গাটা, সেখানটা সেটা এখনো সংকুচিত অবস্থায় আছে নারীদের জন্য, সেখানে অনেক কিছু করণীয় আছে। এবং সে জায়গায় আপনি যেটা প্রথমেই বলছিলেন যে বিশেষ করে আইএলও যে রিপোর্টটির কথা বলেছেন যে সেখানে যে ধরনের বৈষম্যের বিষয়টি, যেমন আর্থিক বৈষম্য, ওয়েজেসের বেলায়, বিভিন্ন সুযোগ সুবিধার বেলায়, সেটা তো রয়ে গেছে। এই জন্য বিভিন্ন সময় আমরা, আপনারা জানেন যে বাংলাদেশের নারী শ্রমিকরা তাদের প্রতিবাদের ভাষা আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের
কর্মক্ষেত্রে তিনি অবহেলা করছেন না কিন্তু সেই সুযোগটা তিনি পাচ্ছেন না অনেক ক্ষেত্রে। বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা জানি যে একজনকে 10 ঘন্টার বেতন দিয়ে 14 ঘন্টা পর্যন্ত কাজ করানো হয় দিনে।
হ্যাঁ, সেই জায়গাগুলিতে এখন খুব নজর দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় যে ব্যবসায়িক মহল, বিশেষ করে গার্মেন্টস এর যারা মালিক সমিতি আছেন তারাও বিষয় নিয়ে চিন্তা করছেন, এবং বেশ কিছু জায়গায় কমপ্লায়েন্স এর জায়গাগুলি খুব নজরে আনা হচ্ছে। তারপরও আমরা মনে করি যে আমরা অনেক পিছিয়ে আছি অনেক দেশের চাইতে, কারণ তো জানেন বাংলাদেশকে বলা হয় সব কম মজুরির দেশ, যার জন্য এখানে অনেক ওয়ার আছে, কিন্তু এখন আমাদেরকে সেইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা অনেক দূরে এগিয়ে গেছি আমাদের উন্নয়নের জায়গায় যদি বলি, সেই জায়গায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি। সুতরাং সে জায়গায় সুযোগ সুবিধা, বিশেষ করে যে তাদের শিশুদের পরিচর্যায় এবং তাদেরকে সেই সুযোগটি দেওয়া, এবং পাশাপাশি তার এখন বাংলাদেশে শিক্ষার বাড়ছে, এবং আমার মনে হয় যে তার যে স্বামী বা তার যে অন্যান্য সহযোগী যারা আছেন তাদেরকেও সে দায়িত্ব চিহ্নিত হবে, এবং সেই জায়গায় কিছু কিছু আলোচনা তো হচ্ছে, শুরু হয়েছে, এবং আমি মনে করি এটা সামাজিক ভাবে বা সামাজিক পরিবর্তনের মাধ্যমে এটা সম্ভব। আপনি জানেন যে আমাদের পরিবারে বা সমাজে সবসময় নারীদেরকে মনে হয় যে তারা কাজের জন্য এবং কাজের বোঝাটাই তাদের,
ঘরে বাইরে সে একই অবস্থা।
হ্যাঁ, সেইটা পরিবর্তনের জন্য, কারণ আপনি, আমরা জানি যে এখন সারা বিশ্বেই মানে বিভিন্ন ধরনের উন্নয়নের ব্যাপারে আলোচনা হচ্ছে, বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটি না হয়েছে সেখানে বলা হচ্ছে যে কেউ পিছিয়ে থাকবে না, শুধু নারীরা কেন পিছিয়ে থাকবে। নারীরা বাংলাদেশে কিন্তু সত্যিকারই বলতে কি যে অ্যাচিভমেন্ট আমরা দেখি বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে রপ্তানি আয় যে বৈদেশিক মুদ্রা, এবং শিক্ষাই নয় শিক্ষার দিকে দেখেন বাচ্চারা যে নারী শিশুরা যেভাবে এখন স্কুলে যাচ্ছে তার হার বেড়ে যাচ্ছে, এগুলো সবই কিন্তু নারীদের অবদান। সুতরাং নারীদেরকে এখন আর মানে পিছিয়ে রাখা যাবে না, তাদেরকে স্টেজ করে দিতে হবে এবং সরকারের
সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু সরকারের উপরে নির্ভরশীল নয়।
সমাজ যদি বলি যে ম্যাক্রো ইকোনমিক যে পলিসি সেটা এখন মানে চিন্তা
করতে হবে। সাইফুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই আশাবাদ নিয়েই আজকের আলোচনা শেষ করব যে মহিলারা এগিয়ে যাবেন এবং তারা সমান সুযোগ সুবিধা পারিশ্রমিক পাবেন। ধন্যবাদ।
অবশ্যই।
এবারই শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক পরিবেশনা নারী কণ্ঠ। উপস্থাপন করছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। আপনারা একটু আগেই জেনেছেন, সবাই জানেন, আগামীকাল 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসকে সামনে রেখে আজকের নারী কণ্ঠ উৎসর্গ করছি পৃথিবীর সব নারীদের, যারা তাদের স্বস্বক্ষেত্রে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছেন সাফল্যের পথে। আজ গর্ব করে আমরা বলতে পারি নারীদের পদচারণা সব ক্ষেত্রে, কোনো বিষয় নারীরা আজ পিছিয়ে নেই। নারীকণ্ঠে আজ শোনাব চার নারীর কথা, যারা স্বস্বক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র। এর ভেতরে রয়েছেন দুই বিদেশিনী, যারা বাংলাদেশে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ভালোবেসে রয়ে গেছেন, সেখানে রপ্ত করেছেন এই সুমধুর বাংলা ভাষা। প্রথমেই শোনাব একটু ওদিকে একটু ওপারে, ওপার বাংলার সুষমা মিদ্দের কথা। কলকাতার সুষমা মিদ্দে হচ্ছেন প্রথম কলকাতার নারী যিনি উবার ড্রাইভার। তিনি বলছিলেন কিভাবে উবার কোম্পানির দেয়া তথ্য মতে তিনি হচ্ছেন প্রথম উবার ড্রাইভার, এবং তার ইতিহাসের পাতায় নাম লেখানোর কথাগুলো আমাদের জানাচ্ছিলেন।
প্রথম আমি এসেছিলাম এখানে জায়কা বরান্তিয়া, সেখানে প্রথম এই এলাকাতে এসেছিলাম, এবং সেখান থেকে এই এলাকার এটা খুব পছন্দ হয়েছে, এবং এখানে অন্য মেম্বার এখানে এই সংস্থা তৈরি করেছেন, যেটা 20 বছর আগে তখন আমি ছিলাম না সেই সংস্থাতে। 2012 থেকে আমি এখানে জড়িত ছিলাম, এখন চেয়ারপার্সন করি। তো আমার পক্ষে কষ্টের ব্যাপারে এটা উইমেন্স এটা লাইফটা একটু অন্যরকম, এটা খুব আমার পক্ষে খুব খারাপ লাগে না। এটা
আমার আগ্রহ ছিল যে গুরু পরম্পরে থাকে ভারতে বাংলাদেশে তাও পাকিস্তানেও থাকে, এই গুরু শিষ্য সম্পর্ককে বুঝতে চাচ্ছিলাম। দুই একজন পরিচিত লোক থাকতো ঢাকাতে, ওকে বারবার বলতো বাংলাদেশে আসলে খুব ভালো লাগবে, তাই কথাটা মেনে শুনে বাংলাদেশে ঢুকলাম। আর একজনকে বললাম তাহলে লালন সাইজের সম্বন্ধে আমি কিছু শুনতে চাই, লালন সাইজের দর্শনটা আর
দর্শক শ্রোতা আপনারা শুনছেন আরেকজন বিদেশিনীর গল্প, যার নাম হচ্ছে দেবোরা জান্নাত কোকেরম্যান। তিনি একজন ফরাসি নাগরিক, এবং দেবোরার কথা একটু বলে নেই। দেবোরাকে আমি যখন প্রথম দেখি তখন খুব অবাক হয়েছিলাম যে একজন ফরাসি নাগরিক সুদূর বাংলাদেশে বসবাস করছেন, এবং লালনের প্রতি অসম্ভব ভালোবাসা, তার প্রতি জ্ঞান অর্জনের পিপাসা থেকে তার এই দেবোরার ছুটে যাওয়া বাংলাদেশে। এবং যখন আমি ফোনে তার সঙ্গে কথা বলছিলাম আরোই অবাক হয়েছি, এত সুন্দর করে তিনি বাংলা বলছেন। এবং এই দেবোরার কথাই আপনারা এতক্ষণ শুনছিলেন। তো আমরা আবার আপনাদের শোনাবো সুষমার কথা, যার কথা একটু আগে বলছিলাম যে কলকাতার সেই উবার ড্রাইভার, তার কথা একটু শুনুন।
একদিন এক কথা ছলে আমার কাকুকে শেয়ার করছিলাম, তো কাকু বললেন তুই ট্যাক্সি ড্রাইভার হয়ে যা, বাস্তবায়িত করলাম আর কি, ওটাই আমার অন্তরে গেঁথে গেছিল যে হ্যাঁ আমি ট্যাক্সি ড্রাইভারই হব। 1 বছর রাস্তায় চলছি, এরকমও দিন গেছে আমি
রাত্রি দুটোর সময়ও বাড়ি ঢুকেছি, যদিও বেশি দিন নয়, তবুও রাত্রি দুটোর সময়ও বাড়িতে আমি ঢুকেছি। এরকম 12টা সাড়ে 12টা বেজে যায় বাড়িতে ঢুকতে। তো ওই যে মহিলা জনিত যে ব্যাপারটার কথা আপনি বলছেন, এখনো পর্যন্ত সেই ব্যাপারটা আমার সঙ্গে হয়নি, তবে ভবিষ্যতে যে হবে না এটার কোনো গ্যারান্টি নেই। সবাই আমাকে সাপোর্ট করে, সবাই বলে এগিয়ে যাও, সবাই বলে খুব ভালো কাজ করছো। কিছু কিছু মানুষ আছে তারা তো খারাপ বলে, খারাপ নজরে দেখে, সেটা আলাদা ব্যাপার। ও কিছু কিছু মানুষকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, বাট ম্যাক্সিমাম মানুষ আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আগের তুলনায় অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড হলো প্রতিবন্ধী, ও না থাকলে হয়তো আমি এতটা দূর আসতেই পারতাম না। সাপোর্ট করে বলে যাও, এগিয়ে যাও, তোমার পাশে অনেক লোকজন আছে, সবাই তোমাকে চাইছে, এরকম বলে। যখন সবাই তোমাকে চাইছে তুমি কেন এগিয়ে যাবে না? এখনো পর্যন্ত আমি আজকেও অফিসে গেছিলাম, তো আজকেও আমি ওখানে জানতে চাইলাম, তো ওখানে বললো যে এখনো পর্যন্ত উবেরে কেউ নেই। কিছু কিছু মহিলারা আছে যারা এখনো পর্যন্ত আমাকে দেখে নাক সিটকায়, বলে মহিলা আপনি পারবেন তো নিয়ে যেতে, ঠিক জায়গা মতো পৌঁছে দিতে? কিছু কিছু মহিলা আছে, বাট ম্যাক্সিমাম মহিলারাই চাইছে যে এরকম কোনো একটা ব্যবস্থা হোক যাতে আমরা নিরাপদভাবে রাত ভিড় বাড়ি ফিরতে পারি। আমি আরো বেশি উৎসাহ দিই যে প্রত্যেকটা মেয়ে ঘরে বসে না থেকে কিছু না কিছু করুক, এগিয়ে আসুক, রাস্তায় বের হোক, ঘরে চার দেয়ালের মধ্যে নিজেকে বন্দি করে না রাখুক। এটা আমার তরফ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে আমি এটা পৌঁছে দিতে চাই, আমার এই বার্তা যে সবাই এগিয়ে আসুক।
আর এবার শুনবেন আরেক বিদেশিনী, তোমোকো মাতসুমোতো। তিনি একজন জাপানি নাগরিক। তিনি প্রথম বাংলাদেশে যান 1981 সালে জাপান বাংলাদেশের যৌথ একটি প্রকল্পে, এবং তখন থেকেই তার যাওয়া আসা ছিল এবং বাংলাদেশি নারীদের জীবন উন্নয়নে ছোট্ট ভূমিকা তিনি রাখতে চেয়েছিলেন, এবং যশোরের স্থানীয় নারীদের উদ্বুদ্ধ করার জন্য, স্বাবলম্বী করার জন্য তিনি তার ভূমিকা রাখেন। চলুন শুনি তার কথা।
আমি এসেছিলাম এখানে জাইকা ভলান্টিয়ার, সেখানে প্রথম এই এলাকাতে এসেছিলাম, এবং সেখান থেকে এই এলাকার এটা খুব পছন্দ হয়েছে, এবং এখানে অন্য মেম্বার এখানে এই সংস্থা তৈরি করেছেন, যেটা 20 বছর আগে। তখন আমি ছিলাম না সেই সংস্থাতে, 2012 থেকে আমি এখানে জড়িত ছিলাম, এখন চেয়ারপার্সন করি। তো আমার পক্ষে কষ্টের ব্যাপারে এটা উইমেন্স এটা লাইফটা একটু অন্যরকম, এটা খুব আমার পক্ষে খুব খারাপ লাগে, খারাপ লাগে না এটা। সেজন্য এটা উন্নতি করার জন্য কি করা যাবে এটা চিন্তা করছি এখন। কিন্তু সেখানে আমি এটা কাজ করতে পারি এটা আমার খুশি মনে করি। পুরুষরা মনে করছেন যে মহিলাদের উন্নতি এটা মোটামুটি 12 গুণকে এটা মনে করছে, মনে হচ্ছে আমার, মানে বিশেষ করে এখানে হ্যান্ডিক্রাফট কাজ, নকশি কাটা এটা সেলাই কাজ করছি এখন, সেখানে এটা ইনকাম এটা বেড়েছে, সেই সম্বন্ধে অবশ্যই এটা ফ্যামিলিদের কি বলে উন্নতি হচ্ছে এটা মনে হয় বারো মুখে মনে করছেন। নারীদের এটা নিজের ইচ্ছা, নিজের লাইফটা উন্নতি করার জন্য যদি ইচ্ছা থাকে সেখানে সাহায্য করা এটা আমার কাজ মনে করছি এখন। নকশি কাটা এটা প্রডিউস করছি এটা একটা কাজ, কিন্তু আরো একটা কাজ হচ্ছে এখন স্কুল নীল প্রজেক্ট আমরা করছি, সেই স্কুল নীলে অনেক মাজাদের এটা সাহায্য পায়, মানে এটা মাজার গ্রুপের সেই কোঅপারেশন থাকে, সেখান থেকে আমাদের বাচ্চারা স্কুলে পড়ার ইচ্ছাও হয় এবং নিউট্রিশন দিকেও খুব হেল্প বাড়ো হচ্ছে, এটা মাজাদের জন্য খুব খুশি মনে করছেন, এবং তাদের কি বলে মোটিভেশন বেশি আছে।
আর আজ নারী দিবসের প্রাক্কালে আরও একজন নারী গর্বিত করল নারী জাতিকে, আর তার নাম রাজিয়া সুলতানা। লড়েছেন রোহিঙ্গা নারীদের সাহসের সঙ্গে, লড়েছেন রোহিঙ্গা নারীদের পক্ষে, এবং আজ যুক্তরাষ্ট্রে কিছুক্ষণ আগে তাকে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়, এবং এই বিষয়ে এই মুহূর্তে চলছে সেই অনুষ্ঠান, এবং এই সম্পর্কে আরও বিস্তারিত খবর জানবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এরপর চলে যাচ্ছি আরেক নারী, যিনি বাংলাদেশে জন্ম, তার পড়াশোনাও বাংলাদেশে, বেড়ে ওঠা বাংলাদেশেই এবং পরবর্তীতে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। ইতিহাসের পাতায় তিনি নাম লেখাতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী যিনি অস্ট্রেলিয়ার সংসদ নির্বাচনে লেবার পার্টির পক্ষে মনোনয়ন পেয়েছেন। চলুন শুনি তার কাছে তার কথাগুলো।
অস্ট্রেলিয়ান লেবার পার্টির সাথে আমার জীবন 4.5 বছর, বার নমিনেশন পেলাম ফর লেজিসলেটিভ কাউন্সিল। অস্ট্রেলিয়াতে বাংলাদেশি মেয়ে হিসাবে আমি প্রথম। আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে রিলেটেড। আমি রোহিঙ্গা রিফিউজি রাইট নিয়ে বিন ওয়ার্কিং ফর লাস্ট 1 ইয়ার। একটু ডিটেল বলতে হলে আমি বলছি যে রোহিঙ্গা রিফিউজিদের এখানে ধরেন অ্যাবাউট 5,000 রোহিঙ্গা আছে অস্ট্রেলিয়াতে। 2,000 মতো রোহিঙ্গা আছে যাদের এখানে ফ্যামিলি নেই, তাদের এখানে ফ্যামিলি আনার কোনো ধরনের উপায়ও নেই, বিকজ তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছে না, আর তারপরে তাদের সিটিজেনশিপে ডিলেড হচ্ছে। তারা যেহেতু বোর্ডে এসেছে তা এগুলো নিয়ে এখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। এখানে আমি অস্ট্রেলিয়ান লেবার পার্টিতে একটি অর্গানাইজেশন আছে যেটাকে লেবার ফর রেফিউজি বলে, সেখানে ন্যাশনাল পলিসি ফোরামে আমি কাজ করছি টু ব্রিং আ চেঞ্জ। খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, সবাই খুবই ওয়েল উইশার, সবাই অস্ট্রেলিয়াতে ইভেন লোকাল অস্ট্রেলিয়ান মানে নন বাংলাদেশি পিপল সবাই আমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছে। এখানে লাস্ট ইয়ারে আমি এই ইস্যু ফার্স্ট তুললাম যে হাউ অ্যাবাউট উই গিভ প্রায়োরিটি টু দ্য ফ্যামিলিজ অফ রোহিঙ্গা হু আর অলরেডি ইন অস্ট্রেলিয়া। আই এম ওয়ার্কিং অ্যাজ দেয়ার ভয়েস অ্যান্ড আই এম মেকিং ইট প্রায়োরিটি। সো আমি বিভিন্ন এমপিদের সাথে কথা বলছি, বিভিন্ন যারা পলিসি মেকিং এ ইনভলভ তাদের সাথে মিলে জিনিসটাকে একটা বড় ইস্যু হিসাবে সৃষ্টি করছি যে when they will be in power we will make it a priority that will bring the families here. So it could be multicultural society. Ekhane parliament kintu khub multicultural aspect reflect kore na. Jodi Australian Labour Party khubi pro diversity, ekhane je bortoman government sekhane jodi apni dekhen kono diversity dekha jay na. Kintu Australian Labour Party ke dekha jay je বিভিন্ন ধরনের মানুষ আছে, ফর এক্সাম্পল উই হ্যাভ অ্যাবরিজিন ফেডারেল মেম্বার, স্টেট মেম্বার, তো আমাদের সেখানে ডাইভার্সিটি দেখা যায়। মুসলিম এমপি আছে 3 জন ফেডারেল লেভেলে। দেয়ার আর পিপল, আপনি যদি আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যান, দেয়ার আর সাম জাস্ট ফিউ পিপল যারা নেগেটিভ কথা বলছে, যারা রেসিস্ট কমেন্ট করছে, they go back where it came from. So kichu manush bolche, so racist people are there, but seta mane major byapar na. Amar kache mone hoyeche je ami ekhane Australian politics e khubi welcome hoyechi.
আর এবার ডেবোরার পুরো কথা শোনাবো। আপনাদের আগেই জানিয়েছি ডেবোরার কথা শুনে আমার খুবই অবাক লেগেছে। 2 বছরের মধ্যে কিভাবে সম্ভব একজন ফরাসি নাগরিক, একজন ফরাসি নারীর পক্ষে এত সুন্দর করে বাংলা বলা? চলুন তার মুখে শুনি।
আমার আগ্রহ ছিল যে গুরু পরম্পরে থাকে ভারতে, বাংলাদেশে তাও পাকিস্তানেও থাকে, এই গুরু শিষ্য সম্পর্ককে বুঝতে চাচ্ছিলাম। দুই একজন পরিচিত লোক থাকতো ঢাকাতে, ওকে বারবার বলতো বাংলাদেশে আসলে খুব ভালো লাগবে, তাই কথাটা মেনে শুনে বাংলাদেশে ঢুকলাম। আর একজনকে বললাম তাহলে লালন সাইজের সম্বন্ধে আমি কিছু শুনতে চাই। লালন সাইজের দর্শনটা আর সচ্ছা সাধনা হলো সম্পর্ক ব্যয়, তাই সেইখানে আমার আগ্রহ ছিল। তাই একজনকে খুব বিরক্ত করলাম প্রশ্ন করতে করতে, জিজ্ঞাসা করলাম ঠিক আছে গুরু কোথায় থাকে? গুরু কুষ্টিয়াতে থাকে। ঠিক আছে কোথায় থাকে? প্রাগপুর গ্রামে। তাই ওখান থেকে বাসে উঠলাম, একজন আমার সাথে পাত্তালো, যে ইংরেজিতে বুঝাই দিল, আমি তো ওই সময় বাংলা ভাষা বুঝতে পারতাম না, বলতে পারতাম না, আর প্রাগপুরে চলে আসলাম। তাই এখান থেকে একটা সাধু সঙ্গতে গেলাম পাশার গ্রামে, এই সাধু সঙ্গ দেখে শুনে থেকে আমার অনেক ভালো লাগলো, যে ভক্তি শ্রদ্ধা শৃঙ্খলা ইমান, যে পরিমাণ ভালোবাসা লাগে, যে 100 লোক 1,000 লোক একসাথে থাকবে, একই জায়গাতে ঘুমাবে খাবে, আর কোনো ঝামেলা নাই, কোনো হিংসা নিন্দা নাই, শান্তিভাবে প্রভুকে স্মরণ করে এই সময়টা একসাথে কাটায়, তা ওইটা বিশাল ব্যাপার ছিল আমার জন্য। যে আনন্দ পাওয়া যায় গান শুনে, ওইটাও আলাদা একটা স্বাদ পাওয়া যায়, ভালোবাসলাম মন থেকে। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকবো, গুরুর কাছ থেকে শিখবো। বিয়ে করেছি অক্টোবর মাসে 2017 সালে। আমার লক্ষ্য হলো আমার গুরু। অবশ্যই খেতে হয়, কেউ না খেয়ে তো চলে না। ঘুমাতে হয়, কেউ না ঘুমেও চলে না। কাপড় পরতে হয়, কিন্তু এই যে আমাকে এই সংসারটা বড় করতে হবে বা বেশি কিছু লাগে, আমার এই সব লাগে না। গানকে খুব ভালোবাসি, আমি পিয়ানো বাজাতাম ছোটবেলায় থেকে। এখানে হারমোনিয়াম পেয়েছি, হারমোনিয়াম বাজাতে পারি, আর গান শিখছি লালন সাইজের গীতি। আসলে আমি ও বাক হয়ে যাই, মানে প্রত্যেকবার আমি ঘুরতে যাই ও বাক হয়ে যায় যে আসলে এখানে মনে হচ্ছে যে সবাই সবাইকে আপন করে ফেলেছে। একটা জায়গাতে যাব, অপরিচিত মানুষ হোক, যদি আমার কোনো প্রয়োজন থাকে, আমার মানে শুধু আমাকে না কিন্তু অন্য কাউকে, দরজা খোলা থাকবে, বাথরুম ব্যবহার করতে হয় আসেন, কোনো আপত্তি নাই। একটু ভাত খেতে হয়, সারাদিন ভাত খাওয়া হয়নি, একটু ভাত খান। সেই রকম জেনারোসিটি আমি আর কোথাও দেখি। যতদিন সাহেবের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি ততদিন করব। আর আশা বাসনা হলো যে আমি বাংলাদেশে থাকবো, এখানে তো গুরু আছে, এখানে স্বামীও আছে, এখানে আমি স্থানীয় থাকবো।
আর যারা এই ডেবোরার কণ্ঠে গান শুনতে চেয়েছেন, লালন গান শুনতে চেয়েছেন, তাদের কথা দিচ্ছি আগামী কোনো এক নারীকণ্ঠ পর্বে তার গান আপনাদের অবশ্যই শোনাব। আর সেই সঙ্গে নারীকণ্ঠের ইতি টানছি, জয় হোক নারী জাতির বীর দর্পে, এগিয়ে চলুক উন্নতির শিখরে, সাফল্যে ওঠার সংগ্রাম। সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।
বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত হিরো আলম নারী ও শিশু নির্যাতন মামলায় এখন কারাগারে রয়েছেন। বিস্তারিত শোনাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা সম্পর্কে হিরো আলমের স্ত্রী সাবিহা আক্তার সুমি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
শুয়ে পড়ার পরে প্রায় ঘন্টা তিনেক ফোনে কথা বলছে। কথা বলার পরে আমি বললাম যে এভাবে কথা বলো না, তোমার কথা বলা লাগলে অন্য রুমে যাও, কিন্তু বাসায় এরকম আমার সামনে কথা বলতেছে, আমার তো খারাপ লাগে। এই কথা বলার পরে বলতেছে যে তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, খারাপ লাগলে বুদ্ধি নাই, এরকম করেই থাকতে হবে, ভাল লাগলে থাকো, না থাকলে চলে যাও।
গ্রেফতারের পূর্বে হিরো আলম স্ত্রীকে চর থাপ্পড় মারার কথা স্বীকার করে বলেন,
স্বামী স্ত্রী সংসার করে চর থাপ্পড় হতেই পারে,
জিরো থেকে হিরো বনে যাওয়া এই মডেল অভিনেতা সাম্প্রতি হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েও দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
আপনারা সবাই জানেন হকি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের একটি খেলা। আন্তর্জাতিক অঙ্গনে এই খেলাটি হয়ে থাকে এবং এই খেলাটি মূলত মাঠে হয়ে থাকে, অথবা আইস হকি, যেটা বরফ ঢাকা মাঠের মধ্যেই হয়। কিন্তু তা কিন্তু এখন শুধুমাত্র মাঠে অথবা বরফ ঢাকা মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন আপনি পানির নিচেও খেলতে পারেন। 1950 সালে যুক্তরাষ্ট্রের এই আন্ডার ওয়াটার হকি খেলাটি প্রথমবারের মতো শুরু হয়েছিল। এই বিষয়টি আজকে স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে বিস্তারিত শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
জানেন কি, জলের তলায় গিয়েও হকির মতো একটি আন্তর্জাতিক খেলা আপনি খেলতে পারেন। যেহেতু জলের নিচে এই খেলা হচ্ছে, তাই বলা যায় যে এটি হলো গিয়ে পোলো, ফ্রি ডাইভিং এবং হকি, তিনটি খেলার এক অদ্ভুত সংমিশ্রণ। হকি এমনই একটি খেলা যে খেলায় আমরা একটি হকি স্টিক অর্থাৎ একটি বড় লাঠির সাহায্যে একটি গোলাকার চাকতিকে একটা লক্ষ্যর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। শুধু যে বরফ কিংবা একটি মাঠে খেলা যায় তা নয়, জলের নিচেও খেলা যেতে পারে। আর জলের তলায় খেলতে হলে এই সব খেলোয়াড়দের হাতে পায়ে ডানা অথবা পাখনা লাগাতে হবে। এই খেলাটি 1950 সালে যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয়েছিল এবং এখনই আবার জনপ্রিয়তা লাভ করছে। এইরকম একজন জলের তলায় হকি খেলা হচ্ছে সেই খেলোয়াড় রিচার্ড ক্যাথারিনা বলেন,
Truly a team sport because it doesn't matter how good one player is, he's eventually going to have to come up for air. So there has to be teamwork, there has to be passing.
এটি সত্যিকারের অর্থে একটি স্পোর্ট অথবা খেলা, কেননা আপনি যত ভালো খেলোয়াড়ই হন না কেন আপনাকে জলের নিচ থেকে ওপরে একটু আসতে হবে নিঃশ্বাস নেওয়ার জন্য। সুতরাং দলবদ্ধভাবে এই খেলাটি খেলতে হবে, অর্থাৎ একজনই সবকিছু করবে এটা ভাবাটা কিন্তু ঠিক নয়। খেলবার নিয়মগুলো কিন্তু অত্যন্ত সোজা সরল, ছজন করে নিয়ে দুটি দল তৈরি করা হয় এবং চারজন করে বাড়তি খেলোয়াড় থাকে, তারা অপেক্ষা করে থাকে যখন তাদের প্রয়োজন হবে খেলোয়াড় বদল করার। প্রত্যেক খেলোয়াড়ের একটি করে স্নরকেল থাকে, চোখের জন্য গগলস, মাথায় একটা টুপি এবং পায়ে পাখনা লাগানো থাকে। প্রত্যেককে আবার 30 সেন্টিমিটারের মতো লম্বা একটি প্লাস্টিকের স্টিকও দেওয়া হয়। বরফে খেলা হকির মতো কিন্তু একটি হকি পাককে অর্থাৎ একটি গোলাকার চাকতিকে প্রতিদ্বন্দ্বী দলের লক্ষ্যে পাঠানোর চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্রে 9টি বিশ্ববিদ্যালয় যেগুলিতে আন্ডার ওয়াটার হকি খেলাটিকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত খেলা হিসেবে গণ্য করা হয়, জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় হল গিয়ে তাদেরই একটি। আর একজন খেলোয়াড় অ্যান্ড্রু ক্রিডন বলেন,
I'm on the U.S. men's elite team, so we travel around the world competing at the world-level competition, and as I get ready for Worlds, I'll spend anywhere from 10 to 20 hours a week training.
যুক্তরাষ্ট্রে যে পুরুষদের এলিট টিম আছে আমি সেই টিমের অন্তর্গত এবং আমাকে সারা পৃথিবী জুড়ে বিশ্ব প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে হয়। আর এই চ্যাম্পিয়ন হবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আমাকে এক বছর ধরে প্রতি সপ্তাহে প্রায় 10 থেকে 20 ঘন্টা অনুশীলন করতে হয়। এরকমই আরেকজন খেলোয়াড় অ্যালেক্স ডিন বলেন,
My favorite thing about the sport is the people. You know, I feel like every place I go, you know, I have a little bit of family because we have teams.
এই খেলাটা সম্পর্কে আমার সবথেকে প্রিয় বিষয় হলো নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন। আমার মনে হয় যে প্রত্যেকটি নতুন যেসব জায়গায় আমি যাচ্ছি সেখানেই যেন আমার জন্য নতুন নতুন পরিবার তৈরি হচ্ছে, কেননা সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে দলবদ্ধগতভাবে আমরা এই খেলাটি খেলছি। জলের তলায় হকি খেলার জন্য তৈরি দলটিতে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়েরই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই আন্ডার ওয়াটার হকি সংক্রান্ত প্রতিযোগিতার পরিচালক জেন উইটম্যান বলেন,
There's a 3D aspect to it that you don't get in the other court sports because in basketball and soccer you can only run on the court. In hockey
অন্যান্য খেলার তুলনায় এই খেলাটি কিন্তু একটি ত্রিমাত্রা এনে দেয়। অর্থাৎ উনি বলতে চাইছেন যে বাস্কেটবল এবং সকারের মতো খেলায় আপনি শুধু একটা মাঠের উপর দিয়ে দৌড়তে পারেন, কিন্তু এই জলের তলায় হকি খেলাটাতে আপনি কিন্তু একটা তৃতীয় মাত্রা যোগ করতে সক্ষম হচ্ছেন, কেননা আপনি জলের উপরে অথবা তলায় থেকে দু জায়গাতেই অবস্থান করে আপনি এই খেলাটিতে অংশগ্রহণ করছেন। সুতরাং আপনার কাছে এটা একটা বাড়তি সুযোগ এনে দিচ্ছে। এটা খুবই স্বাভাবিক যে জলের তলায় থাকা এই খেলোয়াড়দের একে অপরের সাথে কোনো প্রকার কথাবার্তা বলতে পারে না এবং একমাত্র জলের তলায় শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যাপারটা নিয়ন্ত্রণে রাখা ছাড়া সাধারণভাবে জলের তলায় হকি খেলার ব্যাপারটা কিন্তু অনেক কম বিপজ্জনক, কেননা জল একটা আলাদা আবরণ তৈরি করে রাখে শরীরের জন্য। অন্যান্য বিভিন্ন খেলার মতো এই খেলাটিতেও নানা ধরনের পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হয়, বিশেষ করে খেলোয়াড়দের পায়ে লাগানো পাখনাগুলো একে অপরের সাথে প্রায়ই ঠোকাঠুকি লাগে। জলের তলায় হকি খেলেন এমন খেলোয়াড় অ্যান্ড্রু ক্রিডন আরও বলেন যে,
It's a non-contact sport in the sense that basketball is non-contact, so you can't grab somebody, but you can still...
এটি এমনই একটি খেলা যেখানে খেলোয়াড়দের মধ্যে কোনো প্রকার একে অপরের দেহ সংস্পর্শ করার কোনো সুযোগই থাকে না, কিন্তু তা সত্ত্বেও কোনো খেলোয়াড়ের লাঠিটি যদি পাক অথবা ওই গোলাকার চাকতিটিতে ছুঁয়ে থাকে তাহলে কিন্তু অন্যান্য খেলোয়াড়দের সাথে একটা সংস্পর্শ স্থাপন করা সম্ভব হয়। যদিও জলের তলায় এই হকি খেলাটি কোনো নতুন খেলা নয়, তাহলেও এটি প্রধানত একটি বহিরাগত খেলা হিসেবেই গণ্য করা হয়ে থাকে। বর্তমানে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে শুধুমাত্র 200 জন খেলোয়াড় এই খেলাটি পেশাগতভাবে খেলে থাকেন, কিন্তু ক্রীড়ানের মতো খেলোয়াড়দের আশা হল এই যে তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই জলের মধ্যে পা ডুবিয়ে এই খেলা খেলতে আগ্রহী হয়ে আরও এগিয়ে আসবে।
শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত সংবাদ শোনার আগে ছোট্ট করে জানিয়ে দিই ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানগুলোর কথা। সোমবার ও শুক্রবার রয়েছে আলাপন, বুধবার হ্যালো ওয়াশিংটন। এই অনুষ্ঠানগুলোতে আপনারা কিন্তু সরাসরি যোগ দিতে পারেন। শনিবার আমাদের চিঠিপত্রের জবাবের আসর মিতালি থাকছে এবং থাকছে শিল্প ও বিনোদন, আর মঙ্গলবার ইংরেজি শিক্ষার আসর শুনতে ভুলবেন না কিন্তু। আর এছাড়াও নারী কণ্ঠ রয়েছে, এই তো কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন, বৃহস্পতিবার। আর টেলিভিশনের অনুষ্ঠানগুলো NTV-তে দেখতে পারেন, দেশ টিভিতে হ্যালো VOA 60 America এবং RTV-তে USA Politics, এগুলো দেখতে কিন্তু ভুলবেন না। এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শনাক্ত করা সম্ভব হয়নি এমন একদল হামলাকারী আফগান রাজধানী কাবুলে একটি সমাবেশে মর্টার দিয়ে আক্রমণ করেছে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, তাছাড়া আরও ছিলেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। আজই আক্রমণ শুরু হবার সময়ে আবদুল্লাহ ওই জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় হিজবে ওয়াহাদার দলের শত শত সদস্য তাঁর নেতা আব্দুল আলী মাজারির 24তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও সেখানে উপস্থিত ছিলেন। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের মতে ওই ঘটনায় অন্তত 1 জন নিহত এবং আরও 16 জন আহত হয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী হানিফ আতমার তাঁর ফেসবুক পাতায় বলেন যে তাঁর 8 জন প্রহরী আহত হয়েছে। স্থানীয় একটি আফগান চ্যানেলের খবর অনুযায়ী আরও 1 জন প্রার্থী আব্দুল লতিফ পেড্রাম আহত হয়েছেন। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি রেস্টুরেন্টের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এবং ওই রেস্টুরেন্টের মালিক এই সংখ্যা জানিয়েছেন। রেস্টুরেন্টের মালিক ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানিয়েছেন যে রাস্তায় দাঁড়ানো বিস্ফোরক ভর্তি একটি গাড়ি থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়। এই রেস্টুরেন্টে প্রায়ই সরকারি সৈন্যরা যায়, যারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অন্যতম একটি তল্লাশি চৌকির নিয়ন্ত্রণ রক্ষা করে। এই তল্লাশি চৌকিটি বিস্ফোরণের জায়গা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। ওই শহরের একমাত্র জরুরি অবস্থায় সাড়া দানকারী সংস্থা আমিন অ্যাম্বুলেন্স ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে, আমরা 9 জন আহত লোককে হাসপাতালে নিয়েছি, তাদের কারো কারো অবস্থা অত্যন্ত সংকটজনক। পাকিস্তানের কর্তৃপক্ষ আজ বলেছেন যে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার কারণে 216টি মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এই সব প্রতিষ্ঠান পরিচালনা করতে বেআইনি ঘোষিত ইসলামী গোষ্ঠীগুলো তৎপর ছিল। সেখানকার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে প্রাদেশিক সরকারগুলো 176টি প্রধানত স্বাস্থ্য সম্পর্কিত স্থাপনা এবং বহু অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এসব স্থাপনাও পরিচালনা করত নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো। এতে আরও বলা হয়েছে যে ধর্মীয় উগ্রবাদ নির্মূল করার জন্য অভিযান একটি চলমান প্রক্রিয়া এবং এ পর্যন্ত পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী 121 জনকে আটক করেছে। বিশ্ব নারী দিবসের প্রাক্কালে আজ 7ই মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 10 জন নারীকে সম্মান জানানো হচ্ছে বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করে। নারী সাহসিকতার এই পুরস্কারের নাম উইমেন অব দি কারেজ অ্যাওয়ার্ড। অসীম সাহস এবং নেতৃত্বের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করা নারীদেরকে স্বীকৃতি ও সম্মান জানাতে 2007 সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে এবার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নারী অ্যাডভোকেট রাজিয়া সুলতানাও রয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাভিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবানস্কি এবং ফেসবুকে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া
এবং আমি আনিস আহমেদ
আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.